بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزم لي ما بين اللحيه وما بين رجليه ازم الله الجنه رواه البخاري ومسلم عن حذيفه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه قطات وفي روايه النمام رواه البخاري عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون يوم القيامه شر الوجه جل وجهين الذي ياتي هؤلاء وياتي بهؤلاء رواه البخاري ومسلم سمنت উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে বক্তব্যের বিষয় গীবত পরনিন্দে। গীবত পরনিন্দে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, ভাবে মনে হচ্ছে মানুষের তুলনায় জায়গা কম। এরপরেও আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা আলোচনা করব আর আপনারা বিক্ষিপ্তভাবে এখানে সেখানে কথা বলবেন, এমন কাজ আমরা খুব অপছন্দ করি। সাথে সাথে আমরা এখানে কথা বলবো আর আপনি দোকানপাটে বসে থাকবেন, এই কর্ম কেন, এর ব্যাপারে আমরা চারটি কারণও উল্লেখ করেছি। আমাদের বুঝে আসে না, আমরা কথা বলবো আর আপনারা দোকানপাটে বসে চা পান করবেন, এটা কেন, কিভাবে, এটা হয় কি করে? একটা দিন নির্ধারণ করার জন্য যারা ব্যবস্থা করেছেন তারা 6 মাস থেকে চেষ্টা করছেন এবং নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আমরা আপনাদের কাছে থাকি এ কথা ঠিক, আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নাই এ কথাও ঠিক, কিন্তু ইচ্ছা করলেই আপনাদের পাশে আসতে পারবো এ কথা ঠিক নয়। এমন একটা দিন বের করার জন্য আমাদের অনেক ভাবা লাগে, অনেক কষ্ট করা লাগে, তাহলে এতে আমাদের অনেক শ্রম আছে। সাথে সাথে এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনি আসবেন, কোরআন হাদিসের 2টা কথা শুনবেন, এ অনুযায়ী মানার চলার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমাদের মৌলিক লক্ষ্য। তো আমরা কথা বলবো আর আপনি দোকানপাটে বসে থাকবেন, এটা কি করে হয়? আমরা বলতে পারি এটা হয় কেন? আপনি কিছু মনে করলেও আমরা পূর্বের কথা এইভাবে আপনাকে অবগত করাচ্ছি যে এমনটা ঘটার এক নম্বর কারণ হচ্ছে মালিকের, বাপের, পিতার অসময়ে বিবাহ। বিবাহ করতে হলে একটা যোগ্যতা থাকতে হবে, বিবাহ করতে হলে একটা ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, আর ক্ষমতা মানে টাকা। যেটা আমরা পূর্ব থেকে অবগত, বিবাহ করতে হলে পেশাবখানা লাগে, পায়খানা লাগে, গোসলখানা লাগে, বৈঠকখানা লাগে, মোহর লাগে, শারীরিক ক্ষমতা লাগে। শারীরিক ক্ষমতা যদি না থাকে তাহলে তার স্ত্রী যেমন কথা শুনবে না, তার ছেলেমেয়েও তেমন কথা শুনবে না। দেশের সরকারের একটা ক্ষমতা, আর আপনি যে বাড়ির মালিক আপনার একটা ক্ষমতা। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এবং আপনার স্ত্রীকে পূর্ণ ক্ষমতা দিয়ে তিনি বলেন, আর রাজুল সাইয়্যিদ, ব্যক্তি স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনার ছেলে দোকানপাটে বসে চা পান করছে আর আমি আব্দুর রাজ্জাক সাহেব এখানে কথা বলছি, আপনি বলুন তো এর জন্য দায়ী আমি না আপনি? আপনি নিজে, আপনার কাপুরুষতার ফাঁকে ছেলে ওখানে বসে আছে, থাকবে কেন? তাহলে আপনি কর্তাকে হিসেবে আপনি নিজে পাঁচ অক্ত সলাত আদায় করেন, আপনি সকালে উঠে জমি চাষ করতে যান, আপনি কর্মী, আপনি কর্তা কখন? সকালে উঠে আপনি নিজে সলাত আদায় করলেন, আপনি নিজের ব্যাপারে কর্মী, তো আপনি কর্তা কখন? উঠার সাথে সাথে বলতে হবে আহমাদ, এই উঠো, আজান হয়েছে, এখন আপনি কর্তা। আপনি বিশ্বাস করুন আপনার কাপুরুষতার অযোগ্যতার ফাঁকে ছেলে ওখানে বসে আছে এবং যত নোংরামি করছে এর জন্য আপনি দায়ী। জন্ম দিয়েছেন আপনি, আর দায়ী হব আমি, এটা আপনি কি করে ভাবলেন? আপনি মুসলিম, আর ইসলাম ধর্ম চলে একজন মানুষের কথায় যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আপনাকে সূচনাতেই সতর্ক করছেন যে বিবাহ করতে হলে যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে। একটা পরিবার ক্ষমতা ছাড়া চলে না। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না। আমরা আপনাকে খোলাখুলি বলেছি যে ওর বাপ নেই, এ কথাই ঠিক। ওর বাপ আছে, 15 বছর বয়সে নামাজ পড়ে না, এ কথা ঠিক নয়। নামাজ পড়ে না মানে তার বাপ নেই, আছে নামাজ পড়ে না, এ কথা ঠিক নয়। না, তার মানে ইসলাম কাপুরুষকে বাপ বলে স্বীকার করতে চায় না। কেননা 7 বছরের ছেলেকে আল্লাহর নবী নামাজ পড়তে বলেননি, বলছেন তার বাপকে যে তুমি বলো তোমার ছেলেকে নামাজ পড়তে। 10 বছরের ছেলেকে আল্লাহ রাসূল বলেননি যে তুমি সলাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের বাপকে বলছেন যে তুমি তাকে পিটিয়ে সলাত আদায় করাও। একটা বিধান, একটা ল, একটা নীতি। তাহলে 15 বছরের ছেলে সলাত আদায় করে না, কেন করে না? ওর বাপ না এই জন্য করে না। এটা এটা আল্লাহ রাসূলের এটাই সিদ্ধান্ত, এই জন্য তার পিতা লাগবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ কুল্লুকুম রায়ুন কুল্লুকুম মাসউলুন রায়তি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাবদি হতে হবে। আপনার কি দায়িত্ব? এক বাক্য ছেড়ে পরের বাক্য আল্লাহ রাসূল বলছেন ওয়া রাজুলু রাইন ফিয়াহালি বাইতিহি, প্রত্যেকটা বাড়ির পরিবারের মালিক দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা আপনার কি দায়িত্ব? আপনি কি মনে করেন যে আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করা হবে? এটা আমাদের ব্যর্থতা, জাতিকে আমরা বুঝাতে পারিনি বাড়ির মালিককে কি জিজ্ঞাসা করা হবে। ইসলাম ধ্বংসের একটা বড় কারণ এই সব ধর্মীয় জালসা। কেন? ধর্মীয় জালসাতে বক্তারা কেসা কাহিনী এবং অপ্রয়োজনীয় কথা বলে সময় কাটালো। তারা জাতির সামনে হক চূড়ান্ত তদন্তপূর্ণ কথা বলল না। আর বক্তৃতা মানে কণ্ঠসুর। মাওলানা আমানুল্লাহ ইসমাইল আমাকে বলছেন যে কুমিল্লা সিলেট ওইসব জায়গাতে যারা বক্তাকে পেশ করে, তারা পেশ করেও ওই কণ্ঠসুরে। তার মানে আপনার সামনে তো আমি এখন নকল করে দেখাতে পারছি না, নাহলে মানে যেমন মানে আহমদ ভাই বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এখন বক্তব্য দিবেন, তো যেভাবে কণ্ঠস্বরে বক্তব্য দেয় না, এখন অমুক এরকম, আমি তো আর ভালো করে বুঝাতে পারছি না, নাহলে আপনাকে দেখাতাম। তাহলে এই বক্তব্য যদি কণ্ঠস্বরে হয় তো জাতীয় কথা গ্রহণ করতে পারবে না। কথা এমন হতে হবে যেখান দিয়ে যাবে কেটে ছিদ্র করে যাবে, ওটা বিশ বছর পরে যেন বলতে পারে। কেন? বক্তব্যের সুন্নাত হলো, আর সাড়া দেওয়ার বিষয়টি আমি এভাবে পছন্দ করি না। তার মানে তুমি যে ঠিক বলছো, তোমারও প্যান্টটা টাকনোর নিচে আছে, আর তোমার মা এখানে এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, তাহলে তোমাদের গোটা পরিবারটাতে ভুল আছে, তোমারই লজ্জার ব্যাপার, বাবা দরকার। কাজেই কথা তোমাকে ভদ্রতা বজায় রেখে, ইতস্তবোধ করে, লজ্জা হিসাব করে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, ওয়াহমাররা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদ্দা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহ মুনজির জায়েশ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার কথার গতি। সেখানে কণ্ঠ আসে কি করে? সুর করে বক্তব্য হয় সেখানে কি করে? ওই বক্তব্য স্মরণ করতে পারবে না? দুঃখিত, আমরা জাতির সামনে শরীয়তকে উপযুক্তভাবে পেশ করতে পারলাম না, এ কারণেও জাতি ক্ষতিগ্রস্ত, যার জবাব আমাদের দিতে হবে। এ কারণে আমি বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জীবনে তিনটি বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়, তার এক নাম্বার বড় ভয় হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ইসলামের ক্ষতি করবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হুজুর ইসলামের ধ্বংস করবে, এ কথা আল্লাহ রাসূল বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখেই বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে আপনি আর আমি যেটা বুঝি, উত্তরাধিকারী মানে বাপের জমি ভাগে পাবে, এর নাম হলো উত্তরাধিকারী। আল্লাহর রাসূলও এই কথাটা বলার পরে ওই কথাটাই বলছেন যেটা আমি আর আপনি বুঝি। তিনি প্রথম বাক্যে বললেন যে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, তারপরের বাক্যে বলছেন নবীগণ টাকা পয়সার উত্তরাধিকারী করেন না। তাহলে উত্তরাধিকারী বলতে টাকা পয়সা বুঝাই, জমি জায়গা বুঝাই, সম্পদ সম্পত্তি বুঝাই। পরের বাক্যে আল্লাহ রাসূল এই কথাটাকে নাকচ করলেন, বললেন যে দেখো পৃথিবীবাসী, আমি যে বললাম যে আলেমগণ উত্তরাধিকারী নবীগণের, তোমরা আবার বুঝিও না যে তারা নবীগণের জমি জায়গা ভাগ করে নেবে, এটা বুঝো না। তৃতীয় বাক্যে বলছেন যে ওয়ার রাসূল ইলমা, নবীগণ আলেমগণকে বিদ্যার উত্তরাধিকারী করেছেন, বিদ্যার সত্যিকারী যদি বিদ্যা দিয়ে বক্তব্য হতো তাহলে পাড়ায় পাড়ায় এত জালসা হতো না, কারণ বিদ্যান খুঁজে পাওয়া কঠিন ছিল। আমি মনে হয় বুঝাতে পারলাম না এই বাক্য। তার মানে বিদ্যান দিয়ে যদি আপনি জালসা প্রোগ্রামের ব্যবস্থা করতেন তাহলে কি পাড়ায় পাড়ায় করা সম্ভব ছিল? বিদ্যান খুঁজতেই তো 6 মাস লাগতো, তো আপনি পাড়ায় পাড়ায় জালসা করবেন কি দিয়ে? তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের জালসা ইসলামকে ধ্বংস করার মাধ্যম। আপনি একটা লোক ঠিক করলেন কোরআন হাদিস বলার জন্য, অথচ সে জানে না, তাহলে এটা তো ভাববার বিষয়, এটা একটা মাধ্যম ইসলাম ধ্বংসের অবশ্যই। দ্বিতীয়ত, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে 5,000-10,000 অগ্রিম টাকা দিয়ে বায়না করতে হচ্ছে, বিদায়ের সময়তে আবার 15,000-20,000 টাকা দিতে হচ্ছে, একটু কম হয়ে গেলে তার মুখ কালো হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা প্রচার মাধ্যম নয়। দিন প্রচারের বিষয়টি এমন হলো কেন? আরো সমস্যা যে একে লক্ষ্য করে 2-3 মাস আগে থেকে কত প্রস্তুতি, কত বিজ্ঞাপন, কত পোস্টার, কত সামিয়ানা, কত আলোকসজ্জা বাল্ব, আর কত খরচ তার কোনো হিসাব নাই। এটাও শরীয়ত অনুমোদন করে না। আরো একে লক্ষ্য করে প্রত্যেকটা বাড়িতে ভাগ্নে ভাগ্নি খালা ফুফু ভর্তি একাকার, এমনি দিনে দুলাভাইয়ের কাছে থাকে একজন ছেলেকে আজ 4-5 জন, অভাব নাই। দুলাভাই ছেলিকারদের ভাবিদের নিয়ে বসে আছে ঘন্টার ঘন্টা, আর বালানগরের মাদ্রাসার জালসা তো আপনি জানেন, 3:30 সময়তে আমাকে হাতে একটা চিরকুট দিয়ে বলছে যে আপনি আদায় করুন, আশ্চর্য। তা আমি বলছি জনাব, রংপুর গাইবান্ধা থেকে আমি আদায় করার জন্য আসেনি, দিন প্রচারের জন্য এসেছি। অতএব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার চিরকুট হাতে করিনি, সকালে বলেছি এত টাকা পয়সা আদায় হলে এটা খরচ হবে কোথায়? জনাব আব্দুর রহমান সাহেব, এর পাশে একটা কওমি খারেজি মাদ্রাসা খুলুন, এই টাকা ওখানে ব্যয় করতে হবে। এই টাকার জবাব কি দিবেন বিচার মাঠে, এটা আমার বুঝে আসে না। সাথে সাথে এই প্রোগ্রামকে লক্ষ্য করে আশেপাশে দোকান পাট আর কত বা বল বিক্রি হচ্ছে, আর কত পুতুল বিক্রি হচ্ছে, আর কত যে কি বিক্রি হচ্ছে, আর নারী পুরুষ একাকার, এটা হিন্দুদের মেলার মতো হয়ে গেল। এত সমস্যা জড়িত হলে এটা দিন প্রচার হলো কি করে? আমি নিজেও ভাবতে পারি না যে এটা কিভাবে ঠেকানো যেতে পারে। আমি নিজেও অনেক সময় অস্পষ্ট যে এর ব্যাপারে বিচারের মাঠে কতটুকু জবাব দিতে হবে। যদি চ আমার মনে বলছে যে আমি আন্তরিকভাবে খুব বিশ্বাসী, এটা আমার মনে খুব সাহস হয় যে 1990 সাল থেকে না এখন পর্যন্ত বক্তব্যের মাঠে এসে আমি কাউকে বলিনি যে আমাকে পাথেও দিতে হবে। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজাক সাহেব আমার কাছে একদিন পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজাক সাহেব পাথেও চেয়েছিল এই কথা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজাক সাহেব পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। শতদিন আমার বক্তব্যের বিষয় আছে যে যারা প্রোগ্রাম করেছে ওরা যা টাকা দিয়েছে তাতে আমার আমার বাড়ি থেকে বাসা থেকে আরো টাকা লেগেছে। তাতে এই বছরে একদিন লেগেছে 5,000 আর কালকে লেগেছে 2,000 গাড়ি ভাড়া, এটা আমার বাসা থেকে লেগেছে। এই বছরে দুই দিন আমি ব্যক্তিগত টাকা দিয়েছি গাড়ি ভাড়া, মানুষে যা দিয়েছে তার চেয়ে। তো প্রতিদিন যদি আমাকে দেওয়া লাগে তাহলে আমি চলতে পারবো না, এ কথাও ঠিক। বলছিলাম বক্তৃতার সাথে সভা সমিতির সাথে অনেক সমস্যা জড়িত। তার এক নম্বর সমস্যা জড়িত হুজুর, হুজুর না বুঝে বক্তা সাজলো কেন আর বক্তব্য কণ্ঠ সুরে দিবে কেন, ও না জেনে বক্তৃতা দিতে আসলো কেন মাঠে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জীবনে তিনটি বড় ভয়, এক ভ্রান্ত হুজুর। আমার সামনে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে এক মাওলানা কোরআন মাজিদ পড়ে বলছেন, কোরআন খুলে এই দেখেন আল্লাহ এখানে ভোট দেওয়ার জন্য বলেছে। তাহলে সে কেমন আলেম হতে পারে এবং ধর্মের উপরে তার মন্দ সাহস কত বেশি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় তিনটি, তার এক নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর, হুজুরই সমস্যা। অথচ ওই মুখে তিনি বললেন যে আলেম গণি নবীগণের উত্তরাধিকারী, তাহলে তারা খুব সম্মানী মানুষ, বুঝাতে পারিনি মনে হয়। তাহলে তারা খুব সম্মানী মানুষ, যারা আলেম তারা খুব সম্মানী মানুষ না, আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহর নবী বলছেন যে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, আপনাকে তো বলেননি, নবীগণের উত্তরাধিকারী তো ছোটখাটো কথা নয়। অবশ্য দুই নম্বরে তিনি বলেছেন আসা তালতাহেকো কাবায়েল মিন উম্মাত বিল মুশরিকিন, আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন প্রায় মোবাইলই গান বাজনা চলছে, অথচ গান বাজনা হিন্দুদের কাজ। অনেক সমস্যা, তার মধ্যে একটা হিন্দুদের সাথে মিশে যাওয়ার অনেক কর্ম, তার একটা কর্ম হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র। তিন আমার উম্মত মূর্তি পূজা করবে, তিন নম্বর বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে। এখানে যত লোক এসেছেন আমি বলছি না প্রায়ের অনেকের বাড়িতেই নেতা নেত্রীর ছবি আছে, অনেকের বাড়িতেই আছে। কাপুরুষ তুমি লজ্জা করো না, তোমার সরম হয় না, তুমি নাকি মুসলমানের বাচ্চা, তোমাকে ঘৃণা লাগে না, তুমি তো জন্ম নিয়েছ ছবি মূর্তির বিরুদ্ধে, তোমার বাড়িতে নেতা নাতির ছবি কেন, তোমাকে লজ্জা লাগে না, তোমাকে খারাপ লাগে না, তোমাকে ঘৃণা লাগে না, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে খারাপ লাগে না, তোমাকে ঘৃণা লাগে না, তোমাকে ঘৃণা লাগা উচিত। তুমি জানো না যে আমি মুসলিম, তোমার বাপ মুসলিম, তোমার মা মুসলিম, তোমার দাদা মুসলিম, তোমার দাদি মুসলিম, তোমার 14 গোষ্ঠী মুসলিম, তোমার বাড়িতে নেতা নাতির ছবি ঝুলে কি করে, কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি কাপুরুষ, তোমার জাতি কাপুরুষ ছিল না, তোমার বাড়িতে নেতা নেত্রীর ছবি ঝুলে কেন, তুমি নাকি মুসলমানের বাচ্চা, তুমি কখন হিন্দু হয়ে গেছো, কি বলো তুমি, তোমাকে খারাপ লাগে, তোমাকে খারাপ লাগাতে আমি এসেছি, আর তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, তোমাকে তো আমার শতদিনের পরামর্শ দেওয়া আছে, মোবাইল খুললেই তুমি পাবা, তোমাকে আমার শতদিনের পরামর্শ দেওয়া আছে যে তোমার বাপের জমিদারি আছে, তুমি বড় ব্যবসা করে খাও, সম্মান সহকারে বেঁচে থাকো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও। কিছুই যদি না থাকে তাহলে সকালে উঠে তুমি রেলগেট চলে যাও, রেল স্টেশন যাও, মানুষের ব্যাগ ধরে ধরে গাড়িতে তুলে দিবা, সারাদিন গাড়িতে তুলে দিলে তুমি 300 টাকা পাবা, 200 টাকা খাও, 100 টাকা রেখে দাও, যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন খাও। তুমি যদি দিনমজুরি করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে, ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে। কেন? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 18 বছর আগে বলেছি, আজকে বলেছি, কোন মায়ের বেটা এ ফতো এভাবে উল্টে ধরতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় থাকলো যা বলেছি তাই থাকবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ব্র্যাক, ঠ্যাঙ্গা মারা, আশা, গার্মেন্টস এসব জায়গায় চাকরি করে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নতুন কোনো ভাবার সুযোগ নেই, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, এটা ল, এটা আইন, এভাবে তিনি বলে গেছেন। তিনি এমনি বলেননি দুঃখ করে যে আমার উম্মত মূর্তি পূজা করবে, কেন আপনার বাড়িতে নেতা নেত্রীর ছবি থাকবে, কেন আপনার বাপেরটা সাজিয়ে রাখবেন, কেন কেন আপনি সাজিয়ে রাখবেন, কেন আপনি সাজালেন? ওই সন্তান কুসন্তান, ওই সন্তান খারাপ সন্তান, ওই সন্তান ঘৃণিত সন্তান, ওই ছেলে অশিক্ষিত, ওই ছেলে বন্য, ওই ছেলে বর্বর, ওই ছেলে অসভ্য, ওই ছেলে অশিক্ষিত, ওই ছেলে ঘৃণিত, ওই ছেলে কুসন্তান, কে যে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে ঝুলে রেখেছে, যে তার বাপের ছবিকে সাজিয়ে বেঁধে রেখেছে, ও কুসন্তান। ওকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না, ওকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না, ওই ছেলেকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি যে ছেলে তার বাপের ছবিকে অ্যালবামে সাজিয়ে রেখেছে, ওকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না, ওই ছেলেই ভালো, ওই ছেলেই সুসন্তান, ওই ছেলেই ভালো, ওই ছেলেই সুসন্তান, কে যে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকেই ওর বাপের একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, হজ করা বা জমি বাবদ, ওই ছবিটাকে একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের কাছে গেল, কবরের কাছে গিয়ে হাত তুলে বলছে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, রব্বে ফিরলি বলে বলে দাইয়ে, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহুম্মা ফিরলি আবি অরফা দারজাতাহু ফিল মাহাদিন অরসালাহু ফি কবরিহি ওয়ানাবিরলাহু ফিহি, হে আমার প্রতিপালক তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, আল্লাহুম্মাগফিরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নুজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসসামাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ও জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, আদখিলুল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, এই ছেলে হলো সুসন্তান। বলছিলাম দোকানে আপনার ছেলে বসে আছে কেন, তার চারটি কারণ। আমরা কথা বলছি আপনার ছেলে দোকানে বসে আছে কেন, তার চারটি কারণ। তার এক নম্বর কারণ হচ্ছে অসময়ে বিবাহ করা, যোগ্যতা ছাড়া বিবাহ করা ঠিক নয়। দুই, যে মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বলেছেন তাকে বিবাহ করা হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মেয়েকে বিবাহ করতে বলেননি। তিন, বিবাহ করে নিয়ে এসে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়া হয়নি। আর তো বাসর ঘর সাজিয়েছে ভাবি বোন, ও তো সূচনাই জেনা, এই পরিবার ভালো হতে পারে কি করে? ও সূচনাই জেনা, এটা ভালো হতে পারে কি করে? চার, পরিবারের নিকটে গেলে দোয়া পড়তে হয়, সেটাও হয়নি। গোটা পরিবারটার উপরে শয়তানের ক্ষমতা চলছে, এই পরিবারটা ভালো হতে পারে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে একটা পরিবার সুন্দর হয় না। এর জন্য আপনি দায়ী। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে আজকের আলোচনার সূচনাতে গিয়ে তৃতীয় কথাটি যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে, একথাই চূড়ান্ত, আপনাকে প্রমাণ সহকারে বক্তব্য শুনতে হবে, নইলে আপনি ইসলাম ধ্বংসের একটা বড় মাধ্যম। একথাই চূড়ান্ত, আমাদেরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে আমরা যত বড়ই হুজুর হোক ফলাফল জাহান্নাম হবে। হুজুর জানে না হুজুর কত বড় বিপদে, হুজুরের নিজের জানা নাই যে সে কত বড় বিপদে। তিনি 1450 বছর পূর্বে এই কথা বললেন, কাফাবিল মারে কাদেবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে। তাহলে যারা সমাজে আজকে বক্তব্য দিচ্ছে তারা শরীয়তের কথা তদন্ত করে বলে না, তারা মিথ্যু। আমি যে তদন্তের কথা দীর্ঘদিন থেকে বলে আসছি, এ থেকে আমাকে ফিরে আসতে হবে এটা আমার মনে হয় না। শতকরা 95 জন বক্তা এদেশের মাটিতে অনেক অংশে মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি, আপনিও তদন্ত করে দেখেন। শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথার ভিত্তিতে তাফসির করছে বলে আমার তদন্তের দাবি, নইলে একটা ছোট অংশ আপনার সামনে পেশ করে আমি আগিয়ে যাই, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে গেলেন কাবা ঘরের পাশে। বুখারী গ্রন্থে এভাবে এসেছে, ফওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন পাকুড় গাছের নিচে, জমজম কূপের উপর কাবা ঘরের পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম জমজম কূপ বুঝতে পারতেন আর পারতেন না এ কথা আমরা বলতে পারছি না, তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাচ্চা তিনি জমজম কূপের উপরেই রেখেছেন। আবার দেখেন, ফাওয়াজাহুমা, মা এবং বাচ্চাকে রেখে দিলেন একটি গাছের নিচে, ফাওকা জমজামা জমজম কূপের উপর, আলাল মসজিদে কাবা ঘরের পাশে। তাহলে কাবা ঘর আগে থেকেই ছিল, কিন্তু তখন ঘরটা ঘর হয়েছিল না, জায়গা নির্ধারণ ছিল। তিনি রেখে গিয়ে একটু দূরে গিয়ে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন। দোয়াতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো মানুষজন নেই। আর তিনি যখন চলে যাচ্ছেন তখন স্ত্রী যে পিছনে পিছনে হাঁটছেন এটাও বোঝা যাচ্ছে যে এখানে মানুষজন নেই। কেন? তিনি বলছেন আয়না তাজাবে ইব্রাহিম অত্যাত্র কোন ফিহাজ লদি লাইসা ফিহি ইনসান ওয়ালা শাই। আচ্ছা ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? যেখানে মানুষ জন নেই, যেখানে ঘাস পাতাও নেই, মানে কোনো কিছুই নেই। এই কথা তার স্ত্রী বলছেন, পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন, আচ্ছা ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? যেখানে কোনো মানুষজন নেই, যেখানে কোনো ঘাস পাতাও নেই। এটা তার স্ত্রী বলছেন। এবার উনি নিজে বলছেন একটু আগে গিয়ে সানিয়া পাহাড়ের পাশে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নি আসকান্ত মিন জুরিয়তি গাইরেজি জারিন ইন দা বাইতিকাল মুহাররম, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে ঘাস পাতা মানুষজন কোনো কিছুই নেই। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন কাবা ঘরের কথাটি, সাথে সাথে তিনিও বলছেন যে ঘাস পাতা নেই, রেখে চলে গেলেন। আল্লাহ বলছেন যে ছেলেকে কুরবানি করতে হবে, তাহলে ছেলে বড় হয়েছে, দৌড়াদৌড়ি করতে পারে, 5 বছর হোক আর 7 বছর হোক, এখন আল্লাহ বলছেন যে কুরবানি করতে হবে। তো 5-7 বছর পরে আসলেন, কয়দিন আগে রেখে গেলেন, এখানে মানুষ জনই নেই। তো এত তাড়াতাড়ি কত মানুষ হলো যে তিনি 3 দিন 300 উট জবে করলেন? মানুষই নাই তো উট থাকে কি করে? মুফাসসির যে মিথ্যুক এটা আপনাকে দেখা দিয়ে গিয়ে কথাটা বলছে, না আমি বুঝাতে পারলাম না মনে হয়। মুফাসসির যে মিথ্যুক এই কথাটা আপনাকে বুঝাতে গিয়ে বলছি, এখানে মানুষই নাই তো উট থাকে কি করে? আর এইভাবে বিবরণ এসেছে যে তিনি বাচ্চাকে উপুর করে শুয়ে দিলেন, কোনো মানুষ নেই, দর্শক বলে কেউ নাই, দর্শক আল্লাহ, দর্শক ফেরেশতা। আল্লাহ এবং ফেরেশতা দেখছেন যে 90 বছরের একজন বুড়ো মানুষ, চুল দাড়ি পেকে গেছে, টকটকে ঝকঝকে একটা বাচ্চাকে উপুর করে ফেলে দিয়ে বারবার ছুরি চালাচ্ছে, বারবার ছুরি চালাচ্ছে। তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম কদ সাদদাক্তা রুইয়ে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাধে নেই। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা, তুমি পরীক্ষায় পাস করে গেছো, এটা আমার একটা পরীক্ষা মাত্র। তাহলে মানুষ নাই তো উঠ আসলো কোথা থেকে? কি করে উনি বললেন যে 3 দিন 300 উট কুরবানি করলেন? তাহলে তাফসীর মিথ্যে, এটা হয় কি করে? অতএব আপনারা সোচ্চার হন, আলেম ওলামাদেরকে সোচ্চার হওয়ার সুযোগ করে দেন, এইসব মিথ্যে তাফসীর, মিথ্যে বক্তব্য, পাড়ায় পাড়ায় জালসা, এগুলো বন্ধ করুন। ইসলাম ধ্বংসের একটি কারণ এই হিফজখানাও, কোরআন মাজিদ মুখস্থ করার মাধ্যম। আশ্চর্য, কোরআন মাজিদ মুখস্থ করতে হবে এই কথা ঠিক, কিন্তু একটা হিফজখানায় প্রতিষ্ঠান, এটা কি করে হলো? এই ছেলেটা 5 বছর বয়সে হিফজ করতে আসলো, 10 বছর বয়সে কোরআন হিফজ করতে আসলো, 5 বছর যাবত হুজুর তাকে মুখস্থ করালো, বয়স তার 16 হয়ে গেছে, এখনো একটা বড় টুপি মাথায় দিয়ে, উপরে একটা রুমাল দিয়ে মানুষের বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। কয়দিন পরে ও নিজেই শিক্ষক, তার হিফজখানা একটা প্রতিষ্ঠান, যেখানে পড়ার শুরু শেষ আছে, সেটা কি 5 বছর হলে পড়া হয়ে গেল, ও এখন হাফেজ, ও এখন মাথায় একটা টুপি দিয়ে, রুমাল মাথায় দিয়ে একটা মাদ্রাসা চালায়। বলেন তো এই ব্যক্তি কোরআনের কি করতে পারে? আমি মনে হয় বুঝাতে পারছি না। হিফজখানা তো লাগবে অবশ্যই, ওইখানে লাগবে যেখানে উপযুক্ত কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, ওটা হলো একটা আংশিক কোরআন মুখস্থ থাকলে তার বিদ্যার সহযোগিতা হবে। কিন্তু এটাই প্রতিষ্ঠান হলো কি করে? যে বাগমারা থানার অমুক ব্যক্তি জমিদারের ছেলে, পাইলট ছিল, অনেক টাকা ইনকাম করেছে, ঢাকা চিটাগাংয়ে ব্যবসা করে, লন্ডনে আমেরিকাতে থাকে, বলছে আমার আব্বার নামে একটা হিফজখানা খুলেছি, 20 জন ছাত্র আছে, একজন হাফেজ আছে, এটা একটা প্রতিষ্ঠান, যে না আপনার ভুল হিসেব, এই প্রতিষ্ঠানে ইসলাম ধ্বংস হবে। জমিদারের ছেলে লন্ডনে থাকো, কোটি টাকা ইনকাম করো, একটা এবতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা প্রতিষ্ঠান খুলুন, যেখানে পাঁচজন শিক্ষক থাকবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, 20,000 করে বেতন, 60,000 গেল, দুইজন আরবি শিক্ষক থাকবেন, 20,000 করে বেতন, 1,00,000 টাকা বেতন লাগবে মাসে, পঞ্চম পর্যন্ত পড়বে, আরবি বলবে লিখবে, ইংরেজি বলবে লিখবে, পঞ্চম পাস করার পরে এই ছেলে হাই স্কুলে যেতে পারে, অন্য কোন বড় প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসাতে ভর্তি হতেও পারে। তাহলে সে কয়দিন পরে কোরআন কি জিনিস বুঝবে, হাদিস কি জিনিস বুঝবে, বাংলা, ইংরেজি, আরবি শিখবে, এই জাতি আকীদা আদর্শের পরিবর্তন ঘটাবে। এই লুটারুরা, এই জুয়াচ্চোরেরা যারা জুয়াচ্চুরি করে দেশ চালাচ্ছে, জাতির টাকা পয়সা লুটে খেয়ে বলছে আমরা জাতির সেবক, এই জুয়াচ্চোরদের, এই লুটারুদের ঠেকাতে হলে এই বিদ্যে দিয়ে, কলম দিয়ে, কলা কৌশল দিয়ে ঠেকাতে হবে। এই মূর্খ ছেলে কোনোদিন ঠেকাতে পারে না, এটা অসম্ভব। জুয়াচ্চোরদের ঠেকাতে হলে, যদি তাই না হয় তাহলে এখানে আমি 5,00,000 টাকা দিয়ে জমি কিনলাম, তার 1,00,000 টাকা লাগে আমাকে রেজিস্ট্রির খরচ, আমি কি এদেশের ঘর জামাই? একটা জমি কিনতে আমাকে এত টাকা রেজিস্ট্রি করতে লাগবে কেন? আমি এদেশের নাগরিক নই, এদেশে জন্ম নিয়েছি, আমি এদেশে বসবাস করি, আমাকে জমি কিনতে সরকারের ঘরে এত টাকা দিতে হবে কেন? দেশ চালাতে না পারলে ছেড়ে অন্য দেশে যাও, এমনি থাক, এমনি দেশ চলবে? জুয়াচ্চোরদের সহযোগী তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ আমি নই। যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আব্দুর রাজাক চোখ করে না, তুমি করো, তোমার তওবা করা উচিত। কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি, আমি নই। আমি জুয়াচ্চোরদের সহযোগিতা করি না, যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আমি এইভাবে দেখি নে, বাকি জীবন দেখবো না, শুলি হলেও দেখবো না, ফাঁসি হলেও দেখবো না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু, জেল যতটুকু সেল ততটুকু আমার উভয় সমান, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় অবস্থায় জান্নাত, আমার কি পরোয়া? আমি কেন জুয়াচ্চোরদের সহযোগিতা করব? তুমি করেছ, তোমাকে তোবা করে ফিরে আসতে হবে কাপুরুষ, তোমার বিদ্যেকে আমি কবর দিতে এসেছি। তুমি এই দেশের সরকার, এই দেশের লেখকেরা পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, দাখিল শ্রেণীতে বই দিল, যে বইয়ে লেখা আছে যে একজন মেয়ের স্তন কিভাবে বড় হয়, কিভাবে তার যৌবন আছে, কিভাবে তার হায়েজ হয়, কিভাবে ও যুবতী হয়, এটা ছাত্র, ছাত্রী, শিক্ষিকা সবাই মিলে পড়বে একসাথে, এটা বই। কাপুরুষ তুমি এই বইকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করো না কেন? এই বই তো টয়লেট পেপারের যোগ্যতা রাখে না, এই বই ক্লাসে আসে কি করে? তুমি এরই সহযোগী, তোমার বিদ্যে দিয়ে জাতির কি উপকার হতে পারে? তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির পিছনে ঘুরো, লুটারুদের পিছনে ঘুরো, জুয়াচ্চোরদের পিছনে ঘুরো, আর তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস ছেলে, তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, তোমার হাতে সিগারেট থাকে, তোমাকে কে বলেছে শিক্ষিত? তুমি জাতির কি করতে পারো? তোমার বিদ্যে দিয়ে জাতির কি উপকার হতে পারে? সম্মানিত উপস্থিতি, ভুল হিসাব, হিসাব পরিবর্তন করতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরা মিনাজ-জন, তোমরা মানুষের উপরে অহেতুক ধারণা করা থেকে বেঁচে থাকো। অহেতুক ধারণা করা ঠিক নয়, অবশ্যই কিছু ধারণায় পাপ হয়। আব্দুর রাজাক সাহেব হয়তোবা এ কথা বলেছেন, আব্দুর রাজাক সাহেব হয়তোবা এ কাজ করেছেন, এরকম ধারণা করা পাপ, ধারণা করিয়েন না মানুষের উপরে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম যান্না ফাইন্না যান্না আকদাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। অত্র হাদিসে বোঝা যাচ্ছে ধারণা সবচেয়ে বড় মিথ্যে। আবার শুনুন, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। জেনা করলে বড় পাপ হয় বটে, তবে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় জেনা করলে তত বড় হয় না। জেনা করা বড় পাপ বটে, তবে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় জেনা করলে তত বড় পাপ হয় না। অথচ জেনা মহাপাপ। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রি জিলদ মেহ তাগরিব সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশোটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইব জানিয়া রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। অন্তত আপনি এটা জেনে নেন যে আমি জেনায় লিপ্ত হয়েছি মানে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বলছিলাম যে জেনা মহাপাপ, তবে পিতামাতার অবাধ্য চলা যত বড় পাপ জেনা তত বড় নয়, জেনাও মহাপাপ। তিন, পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে কাউলুস জুরে মিথ্যে কথা বলা। বলছিলাম কোরআন মাজিদে বোঝা গেল মিথ্যে ধারণাই হচ্ছে মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বোঝা গেল ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিবরণে বোঝা গেল যে মিথ্যে হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। সব মিলে দাঁড়ালো ধারণা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অতএব আপনি ধারণা থেকে বেঁচে থাকুন। পরের বাক্যে মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি কথা বলছে এটা তুমি কান লাগিয়ে শোনো না। এই কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জায়গায় যদি তিনজন লোক যায় বা তিনজন মানুষ থাকে তাহলে দুইজন মিলে যেন কথা না বলে, দুইজন মিলে যদি কথা বলে তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে। কথা মনে হয় বুঝাতে পারছি না। তার মানে ধারণার ব্যাপারে আল্লাহ রাসূল কত সচেতন, এটা আমার যোগ্যতার অভাব, জাতিকে আমি আল্লাহ রাসূলের কথা ভালোভাবে বুঝাতে পারলাম না। এজন্যই মাঝে মধ্যে আল্লাহকে বলি, তুমি যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কথা বুঝতে পারে। কেননা তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এত গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন, কিন্তু আমাদের বিদ্যার অভাবে আমরা জাতিকে বুঝাতে পারলাম না। তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। এই গভীর রাতে তোমার দরবারে আবার আবেদন করে বলছি, আমাদের দিয়ে যদি না হয় তাহলে তুমি এমন মানুষ নিয়ে আসো যাদের বিদ্যা দ্বারা, যাদের দাম্ভিকতা দ্বারা, যাদের কথার গতি দ্বারা সমাজ পরিবর্তন হবে, সঠিক কথা বলবে, তুমি এই মানুষ না, নিয়ে আসো, আল্লাহুম্মা আমিন, তুমি কবুল করো। বলছিলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনজন এক জায়গায় থাকলে দুইজন কথা বলো না, দুইজন কথা বললেই তৃতীয় জন ভাববে মনে হয় আমার কথা বলছে, ধারণা হয়ে যাবে। ধারণা থেকে বেঁচে থাকো, কারো কথা গোপন কথা কান লাগিয়ে শোনো না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তামা সিসাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে, মনে থাকবে না কথা। কে যদি কারো গোপন কথা শুনে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার কানে তামাকে গলিয়ে কানে ঢেলে দিবেন, কথা মনে থাকবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তোমরা মানুষের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। তিনি তারপরে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই ছেলে বসো, ও তো হিসাব করতে পারছে না, ওই ছেলে হাঁটছে ও তো হিসাব করতে পারে না যে আরেকজন তার দিকে লক্ষ্য করছে, ও কথা ধরতে পারবে না। আপনি অত ব্যস্ত কেন? আপনার ব্যস্ততার পূর্বে আমরা কথা শেষ করব। আপনাকে বসে থাকতে হবে এইভাবে যে এক একটা কথার মূল্য 1 কোটি টাকা। আপনাকে বসে থাকতে হবে পাথরের মতো হয়ে। আপনি এটা মনে করিয়েন না যে এটা বাড়িগ্রামের জালসা, কেউ মিষ্টি খাচ্ছে, কেউ হাঁটছে, এটা বালানগরের জালসা, এটা আপনি মনে করিয়েন না। এটা মনে করিয়েন না, এটা 3 দিন তাফসীর মাহফিল চলছে, কেউ মিষ্টি খাবে, কেউ বসে থাকবে, কেউ গল্প করবে। এই হিসাব, এই দুঃসাহস যেন আপনার না থাকে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার বিরক্তির পূর্বে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। যদিচ যারা দায়িত্ব পালন করেন আমরা তাদেরকে বলি যে আমাদের সংখ্যা একটু কম করতে হবে, তার মানে আমাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে কথা শুনতে শুনতে বিরক্তি চলে আসে। অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক। আব্দুর রাজাক সাহেব, আপনি তো এখন এসেছেন, আমরা তো মাগরিবের পর থেকে বসে আছি, একটা কিছু বলার থাকে। এরপরে বলছি, যেহেতু আপনি অমন তো কোনো বিপদে পড়েননি যে কেস ছুটে গেল, জেল ফাঁসি হয়ে যাবে, এমন তো নয় কিছু, তাহলে আপনি অপেক্ষা করুন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। যুবক, তোমার উপরে আমি সব সময় ক্ষুব্ধ। আমি এ কথা বলি না যে তুমি আমার দিনী ভাই নও, তবে আমি তোমার উপরে ক্ষুব্ধ এই জন্য, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। সাথে সাথে তিনি এ কথা বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রেখে তাকে জান্নাতে দিবেন। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে বিচারের মাঠে আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখে তাকে জান্নাতে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ফা ওয়াজা জানাহু আলাইহি, আল্লাহ তার নিজের বাহু তার উপরে চাপিয়ে তাকে ঢেকে নিয়ে বলবেন, আ তারিফু জামবাহাজা, তুমি এই পাপটাকে চিনতে পারো? কাউকে দেখতে দিবে না আল্লাহ বিচারের মাঠে। আমি মনে হয় বাস্তব বুঝাতে পারছি না, নইলে উপদেশ বইটা খুঁজে দেখুন, প্রথমে আছে। আল্লাহ এইভাবে তাকে ঢেকে নিয়ে বলবেন, আ তারিফু জামবাহাজা, আচ্ছা তুমি এই পাপটাকে চিনতে পারো? তখন ব্যক্তি আপনি বলবেন, নাম রব্বি, হে আমার প্রতিপালক, আরিফু, এটা আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। আর এক বর্ণনাতে এসেছে আবার আল্লাহ বলবেন, আর তুমকেরও হাজা, তুমি কি এটা অস্বীকার করো যে এটা তোমার পাপ নয়? তখন বলবে, লাইয়া রব্বে, না এটা আমি অস্বীকার করি না। তখন আল্লাহ বলবেন, আর তাজলেমো আই আজলেমো কাতাবাতি আলাইকা, তাহলে কি তুমি মনে করো যে আমার লেখকেরা এটা অন্যায় করেছে? কেরামান কাতেবিন, বুঝতে পারলেন না মনে হয়। আল্লাহ আবার বিচারের মাঠে বলবেন, তুমি কি মনে করো যে আমার লেখকেরা এটা অন্যায় করেছে? তখন ব্যক্তি আপনি বলবেন, লা ইয়া রাব্বে, না আমি এটা বলি না যে কেরামান কাতেবিন এটা অন্যায় করেছে। তখন আল্লাহ বলবেন, আ ওজুরুন লাকা, তোমার কিছু বলার আছে কি? তুমি কি কোনো আপত্তি করতে চাও আমার সামনে? তখন ব্যক্তি বলবে, লা ইয়া রাব্বে, না আমার প্রতিপালক আমি আপত্তি করতে চাই না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, আমি দুনিয়াতে পাপ গোপন রেখেছিলাম, এখনো রাখলাম, তুমি জান্নাতে চলে যাও। তোমার সাথে ক্ষুব্ধ কেন যুবক? আমি 40 বছর আগে ওই ব্যক্তি কোন পাপ করেছে আজও তুমি পেপার পত্রিকায় লিখো? তুমি গণতন্ত্রের কাছে নত, তোমার গণতন্ত্রকে আমি কবর দিতে এসেছি। তোমাকে লজ্জা লাগে না? তোমার লজ্জা থাকা উচিত। তোমার কারণেই তো 40 বছর পরে মানুষের পাপ পেপার পত্রিকায় আসে কি করে? যারা মারা গেছে সে ভালো হোক আর মন্দ হোক, তারা এদেশের নাগরিক, তারা এদেশের নেতা নেত্রী, তুমি আজকে তার বিরুদ্ধে এইভাবে কলম ধরো কি করে? তোমাকে খারাপ লাগে না? ছি, তোমাকে খারাপ লাগে না? ছি, তুমি নাকি মুসলিম, তোমাকে লজ্জা লাগে না? ছি, যুবক শোনে রেখো, তুমি একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান শোক পালন করবে 3 দিন, একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন শোক পালন করবে? 3 দিন। স্বামী যদি মারা যায় স্ত্রী শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। 40 বছর পরেও তুমি লিখছো কালো দিবস, 40 বছর পরেও তুমি শোক পালন করো দিবস মানো? তোমাকে যদি আমি বিদ্যান বলি, আমার ভুল হবে যে আমি তোমাকে বিদ্যান বলতে পারি না, আমি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি জুয়াচ্চোরদের লুটারুদের সহযোগিতা করো, তুমি দেখো আমি দেশের সেবক। কে বলেছে তোমাকে দেশের সেবক? তুমি নিজেই জানো না যে আমি মুসলিম। আমি মুসলিম চির অনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। একজন মুসলিম শোক পালন করে 3 দিন, একজন স্ত্রী স্বামী মারা গেলে শোক পালন করে কয়দিন? 4 মাস 10 দিন। কাপুরুষ, তুমি 40 বছর পরেও শোক পালন করো, তোমাকে আমি চিনি না, তুমি তোবা করে যাও, তুমি আজকে তোবা করে যাও, তুমি আজকে তোবা করে যাও। একে ঠেকাবো না হয় ঘৃণা ভরে সরে দাঁড়াবো, একে ঠেকাবো না হয় ঘৃণা ভরে সরে দাঁড়াবো, মুখ ফিরিয়ে নিব, এটাই তোমার মুসলিম হিসাবে উচিত। তুমি ঠেকাও, নইলে তুমি ঘৃণা করে সরে দাঁড়াও। তুমি কি বুঝাতে চাচ্ছ? শুনুন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন, আমি অনুবাদক, আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, মনে হবে যেন বাস্তব ঘটছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মায়জুবনু মালিকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা তাহিরনি, মায়জুবনু মালিক রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুবেলাইহে, তুমি তওবা করো। লোকটি চলে গেল, একটু গিয়ে রাজা গায়রা বাই দিন একটু গিয়েই ফিরে এসে বলছেন, তাহের নিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, হে তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, হে তোবা করো। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার চতুর্থবারে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখনও আমাদের নবী বলছেন না তোমাকে কেন পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। তবে তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি, প্রথমবারে বলেননি কেন পবিত্র করব, দ্বিতীয়বারে বলেননি কেন পবিত্র করব, তৃতীয়বারে বলেননি কেন পবিত্র করব, চতুর্থবারে বলছেন আবেহি জনন, লোকটা কি পাগল, আরে আমি বলছি তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হবে। সে বারবার ফিরে আসে কেন, ও কি পাগল, আমার কথা বোঝে না? তখন সাহাবীগণ বলছেন লাইসাবে মাজনুন, জি না, ও পাগল নয়, ও ভালো মানুষ। তখনও আল্লাহ রাসূল তাকে বলছেন না যে ঘটনা কি, তখনও তিনি বলছেন আশারে বা খামরান, তাহলে কি সে মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমি যে তাকে চলে যেতে বলছি সে যায় না কেন, সে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে যায় না কেন, আমি যে তাকে চলে যেতে বলছি। ফাকামারা জুলুম হাস্তান কাহু, একটা লোক দাঁড়ালো তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন মাসারে বা খামরান, আল্লাহ রাসূল এ তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন আসানাই তা, তুমি কি জেনা করেছো? এই কথাটা তিনি প্রথমে বলতে পারতেন না, আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি না। আল্লাহ রাসূল তো প্রথমে বলতে পারতেন যে তোমাকে কেন পবিত্র করব, বা প্রথমে বলতে পারতেন যা জানাই তা তুমি কি জেনা করেছো, সে পঞ্চমবারে এই কথা বলছেন। তখন ব্যক্তি বলছে আল্লাহ রাসূল মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, অতএব বিচার করে দেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, আল্লাহ রাসূল সাহাবীগণকে বললেন তোমরা একে মাঠে নিয়ে যাও, ইট ঢেল পাথর দিয়ে একে মেরে দুনিয়া থেকে বিদায় করো, ঘটনা তাই হলো, কথা শেষ। কোনো একদিন ইনি হচ্ছেন মায় জীবনের মালিক, গরিব মানুষ, ইনি যার বাড়িতে থাকতেন তিনি ধনী মানুষ, তার নাম হোসাল। গরিব মানুষ মায় জীবনের মালিক, মালিক হচ্ছেন ধনী মানুষ হোসাল। হোসালের স্ত্রীর সাথে মায় জীবনের মালিক জেনায় লিপ্ত হন, মালিকের স্ত্রীর সাথে কাজের লোক জেনায় লিপ্ত হয়। ঘটনা মালিক জানতে পারেন, মালিক ঘটনা জানতে পেরে বলেন মাঝ শোনো, ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু রাসূলের কাছে যাও, তুমি তাকে বলো তো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে গোলাম কাজের লোক এসেছেন বিষয়টি জানতে, বিষয়টি জানতে এসে এটাই ঘটল। এবার কোনো একদিন আল্লাহ রাসূল রাস্তায় যাচ্ছিলেন, হজ্জাল রাস্তায় আসছিলেন, মুখোমুখি দেখা। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হজ্জাল লা সাতারতা খাবারা মা ইবনে মালিক বেসাওবেক লাকুনতা খায়রান কাসির, হজ্জাল তুমি যদি মা ইবনে মালিকের ঘটনা তোমার